ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদকে দুর্নীতির মামলা থেকে খালাস দিয়েছে ঢাকার একটি আদালত।
রয়েছে কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
বাবরি মসজিদ ধ্বংসের মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিল বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতী, এদের প্রত্যেকের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা চলবে।
তাছাড়াও আজ রয়েছে আমাদের বুধবারের বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্পাদিত পারমাণবিক কর্মসূচি পর্যালোচনা করে দেখবার জন্যে এবং বিধিনিষেধ খারিজ করাটা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে অতীব গুরুত্বপূর্ণ কিনা তার মূল্যায়ন করে দেখবার জন্য জাতীয় নিরাপত্তা পরিষদকে নির্দেশ দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এ পর্যালোচনার কথাটা প্রকাশ করেছেন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার পল রান এর কাছে লেখা এক চিঠিতে গতকাল মঙ্গলবার। টিলারসন বলছেন, মঙ্গলবার পর্যন্ত দেখা গিয়েছে যৌথ ওই সর্বার্থ সাধক পরিকল্পনার কর্মসূচি মোতাবেক ইরান তার দায়দায়িত্ব পালন করছেই, যে কর্মসূচির ব্যাপারে ইরান 2015 সালে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, চীন, রাশিয়া এবং জার্মানির সঙ্গে কথাবার্তা বলে সম্মতই হয়েছিল। টিলারসন ওই চিঠিতে লিখেছেন, এত সত্ত্বেও বিভিন্ন প্রেক্ষিতে পন্থায় ইরান রাষ্ট্রীয় মদদগার হয়ে সন্ত্রাসে মুখ্য ভূমিকা পালন করেই চলেছে। ট্রাম্প প্রশাসন এই হালের কদিনে উত্তর কোরিয়ার প্রতি কড়া কড়া সব অভিব্যক্তির প্রকাশ ঘটিয়েছে, বলেছে পারমাণবিক অভিলাষ চরিতার্থ করতে তার উদ্যোগ প্রয়াসের হ্রাস টানতে দীর্ঘকাল যাবৎ যেসব দাবি উঠে এসেছে তার প্রতি পিয়ংইয়াংয়ের অনমনীয়তার প্রশ্নে সংযমের এখন বাঁধ ভেঙে পড়ছে যুক্তরাষ্ট্রের। ভাইস প্রেসিডেন্ট পেন্স আজ বুধবার জাপানে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর ওপর থেকে দেয়া এক বার্তায় বলেছেন, আমাদের দৃপ্ত প্রত্যয় এবং প্রস্তুতির মুখে দাঁড়িয়ে যুদ্ধংদেহী মনোভাব প্রকাশ করে যারা, তারা জেনে রাখুক আমরা যে কোনো হামলা তৎপরতা রুখতে সনাতনী বা পারমাণবিক যে কোনো ধরনেরই যুদ্ধাস্ত্রের ব্যবহারকে পরাভূত করতে সদা প্রস্তুত রয়েছি। এর আগে গতকালকেই টোকিওতে তিনি বলেছিলেন, কোরীয় উপদ্বীপকে পরমাণুমুক্ত না করা অবধি ক্ষান্ত হবে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর আর্মারা রণতরীবহর কোরীয় উপদ্বীপের উপকূল অদূরবর্তী আন্তর্জাতিক দরিয়া দিয়ে এগিয়ে চলেছে। এরকমের বিভ্রান্তিকর বিপথগামী কথাবার্তায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বলপ্রয়োগের বিশ্বাসযোগ্যতার বিষয়টি প্রশ্নবিদ্ধ হচ্ছে বলছেন বিশ্লেষকেরা। এপ্রিলের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী কাল ভেনসন বহর জাপান সাগর অভিমুখে এগিয়ে চলে প্রয়োজনবোধে উত্তর কোরিয়ার প্ররোচনার যথোপযুক্ত জবাব দিতে। হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের এহানো বক্তব্য ঠিক নির্ভুল ছিল বলা যাবে না। নৌবাহিনীর ওই রণবহর এখনও ভারত মহাসাগরের বুক চিরে চলছে, সেই দূর দক্ষিণ প্রান্তে অস্ট্রেলিয়ার সঙ্গে নৌমহড়ায় অংশ নিচ্ছে। প্যাসিফিক কমান্ড বলছে, এখন ওই রণ নৌবহর নির্দেশ মোতাবেক প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্ত অভিমুখে রওনা হবে। এপ্রিলের 12 তারিখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, নৌ রণবহর একটা পাঠাচ্ছি আমরা, খুব শক্তিশালী। এই সপ্তাহান্তে উত্তর কোরিয়া কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি, মহা সমারোহে সামরিক প্যারেড করেছিল একটা এবং চালিয়েছিল ক্ষেপণাস্ত্র পরীক্ষাও একটা, শুরুতেই যা ব্যর্থ হয়। সিরিয়ার অবরুদ্ধ শহর জনপদগুলো থেকে মানুষজনের অন্যত্র নিরাপদ জায়গায় স্থানান্তরণ এখন শুরু হয়েছে আবার আজ বুধবার থেকে। শনিবারের যে বোমাবর্ষণে কম হলেও 126 জনের প্রাণ বিনাশ হয় তারপর থেকে স্থানান্তরণ কাজ বন্ধ ছিল। সিরিয়ার রাষ্ট্রপরিচালিত সংবাদ মাধ্যমের খবরে এবং সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সূত্রে বলা হচ্ছে, সরকার নিয়ন্ত্রণাধীন ফাওয়া এবং কাফারিয়া শহর থেকে বাস ভর্তি 3,000 লোককে সরিয়ে নেওয়া হয়েছে। ওই শহর দুটো বিদ্রোহী লড়াকুরা অবরোধ করে রেখেছিল। ব্রিটিশ এমপিরা আগাম নির্বাচনের পক্ষে সায় দিয়েছেন, জানাচ্ছেন বর্তমানে লন্ডনে অবস্থানরত আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
মঙ্গলবার বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে নির্বাচনের তারিখ ঘোষণা করেন। আইন অনুযায়ী এই সিদ্ধান্তের পক্ষে এমপিদের সমর্থন আছে কিনা তা জানতেই বুধবার হাউস অব কমন্সে ভোটের আয়োজন করা হয়। বেলা দুইটায় স্পিকার জন বার্কো ভোটের ফলাফল ঘোষণা করেন। প্রস্তাবের পক্ষে বিতর্কের সূচনায় প্রধানমন্ত্রী তেরেসা মে বলেন, আমাদের ভাগ্য কি হবে তা ঠিক করবে জনগণ। তবে এটা বলা যায় আগামী দিনে ব্রিটেনে এক শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন রয়েছে। বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেন, এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে প্রধানমন্ত্রী জন আস্থা হারিয়ে আগাম নির্বাচন ঘোষণা করেছেন। উল্লেখ্য যে 2020 সনে ব্রিটেনের নির্বাচন হওয়ার কথা ছিল, গত 7 বছরে 3টি নির্বাচন হতে যাচ্ছে এই দেশটিতে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
পাকিস্তানের সুপ্রিম কোর্ট দীর্ঘ প্রতীক্ষিত একটি রায় আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে। মামলার রায়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ হয় রাজনৈতিক মঞ্চের একেবারে শীর্ষে উঠে যাবেন, নয়তো দুর্নীতির দায়ে পদচ্যুত হবেন। সুপ্রিম কোর্টের 5 সদস্যের একটি প্যানেল দীর্ঘদিন ঝুলে থাকা মামলার শুনানি চূড়ান্ত করে ফেলেন 23 ফেব্রুয়ারি। রায়টাই যা বাকি ছিল, প্যানামা পেপার্স নথিপত্রের ভিত্তিতে রুজু করা মামলা এটি। নওয়াজ শরীফ নিজেকে নির্দোষ বলে দাবি করেন, তবে বিরোধী নেতা ইমরান খান বিক্ষোভের হুমকি দিলে পর আদালত বিষয়টি নিয়ে তদন্ত চালাতে সম্মত হয়। ইমরান খানের তেহরিকে ইনসাফ পিটিআই পার্টি এবং অপরাপর রাজনীতিবিদেরা প্রধানমন্ত্রীকে অনুপযুক্ত ঘোষণা করার জন্য আদালতে আর্জি পেশ করেন। ঢাকার একটি আদালত বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদকে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি থেকে বেশি দামে রেডার কেনার দায়ে দায়ের করা দুর্নীতির মামলা থেকে খালাস দিয়েছে, জানাচ্ছেন জহুরুল আলম।
ওই মামলার অপর 3 আসামি বিমান বাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ, বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান মমতাজউদ্দিন আহমেদ এবং ইউনাইটেড ট্রেডার্স এর পরিচালক এ কে এম মুসাকেও খালাস দিয়েছে আদালত। মামলা দায়েরের দীর্ঘ 24 বছর পর ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা বুধবার ওই মামলার রায় প্রদান করে বলেন, আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। অধুনালপ্ত দুর্নীতি দমন ব্যুরো 1992 সালে মামলাটি দায়ের করে। অভিযোগে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে আর্থিক সুবিধা নিয়ে টমসন সিএসএফ কোম্পানির রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিং কোম্পানির রাডার কেনেন, যার ফলে রাষ্ট্রের 64 কোটি 4 লাখ টাকার বেশি আর্থিক ক্ষতি হয়। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধ চলাকালে যুদ্ধ অপরাধের দায়ে 2 ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে, এদের মধ্যে একজন পলাতক, জানাচ্ছেন আমির খসরু।
1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালে যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল কিশোরগঞ্জের 2 ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেছে। ওই 2 ব্যক্তি মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনীর সহযোগী রাজাকারের সদস্য ছিলেন। তাদের বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ সহ 6টি অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে বলা হয়েছে। রায়ে ট্রাইব্যুনাল বলেছে, মুক্তিযুদ্ধের সময় গণধর্ষণ গণহত্যার সামিল। দুজন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তের একজন পলাতক রয়েছেন, তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়। আসামি পক্ষের আইনজীবী রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিলের কথা জানিয়েছেন। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এই নিয়ে 27টি মামলার রায় ঘোষণা করল। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, উত্তরপ্রদেশের অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের মামলায় বিজেপি নেতা লালকৃষ্ণ আডভাণী, মুরলী মনোহর যোশী এবং উমা ভারতীর বিরুদ্ধে মামলা চলবে। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায় জানাচ্ছেন।
সিবিআই এর আবেদনের পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের আজকের এই রায়দান। শীর্ষ আদালতে 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার মামলার শুনানির সময় বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ ও আর এফ নরিম্যানের বেঞ্চ জানিয়ে দিয়েছে, এই বিজেপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা চলবে। এ প্রসঙ্গে সরকারি আইনজীবী সংবাদ সংস্থার কাছে বলেন, একই সাথে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, রায়বেরেলি আদালতের মামলার শুনানির সঙ্গে অন্য মামলাগুলিরও শুনানি লখনউ আদালতে হবে। আগামী 2 বছরের মধ্যে মামলার শুনানি শেষ করতে হবে বলেও জানিয়েছে দেশের শীর্ষ আদালত। যদিও উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহকে আপাতত এই মামলা থেকে ছাড় দিয়েছে শীর্ষ আদালত, তিনি এখন রাজ্যপাল হিসেবে রাজস্থানে আসীন রয়েছেন। পরমাশিস খসড়ায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আফগান তালেবানরা নিশ্চিত করে জানিয়েছে যে আফগান আরক্ষা বাহিনী নেটোর রেজলিউট সাপোর্ট আরএস বাহিনীর সঙ্গে মিলে যৌথ এক অভিযান চালিয়ে বাগলান প্রদেশে তাদের ছায়া রাজ্যপালকে হত্যা করেছে মঙ্গলবার রাতে। সংবাদ মাধ্যমকে পাঠানো বয়ানে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, মাওলাই লাল মোহাম্মদ মোহাম্মদী দন্দেঘোরি এলাকায় বিমান থেকে ফেলা বোমার আঘাতে চার সহযোদ্ধা সহ নিহত হয়েছেন। তবে আফগান স্পেশাল ফোর্সেসের মুখপাত্র আহমেদ জাভেদ সেলিম অবশ্য বলেছেন, তাদের ওই বিমান ও স্থল অভিযানে নিহত হয়েছে 15 তালেবান লড়াকু। খবর শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে।
হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় সিরিয়া, আফগানিস্তান, উত্তর কোরিয়া নিয়ে সৃষ্ট উত্তেজনা ও বিশ্ব নিরাপত্তা নিয়ে প্রশ্ন। সঞ্চালন করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সাবরিনা চৌধুরী। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের হ্যালো ওয়াশিংটনে। আপনারা শুনলেন সিরিয়া, আফগানিস্তান, উত্তর কোরিয়া পরিস্থিতি নিয়ে সৃষ্ট উত্তেজনা এবং বিশ্ব নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে টেলিফোনে যোগাযোগ করেছি আমরা নিউ ইয়র্ক থেকে প্রবীণ সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি হ্যালো ওয়াশিংটনে।
ধন্যবাদ।
বাংলাদেশ থেকে নিরাপত্তা বিশ্লেষক শফকাত মুনির যোগ দিয়েছেন ইতিমধ্যে আমাদের সঙ্গে। শফকাত মুনির, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আপনারা দুজনেই শুনেছেন, আমরা আজকের অনুষ্ঠানের বিষয় নির্ধারণ করেছি সিরিয়া, আফগানিস্তান হামলা, উত্তর কোরিয়ায় যুদ্ধ পরিস্থিতি এবং এ নিয়ে সৃষ্ট উত্তেজনা এবং বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন। আমাদের মনে অনেক প্রশ্ন আছে, শ্রোতাদের মনে প্রশ্ন আছে, সাধারণ মানুষের, সারা বিশ্বের মানুষের মনে এখন প্রশ্ন, কোন দিকে যাচ্ছে বিশ্ব নিরাপত্তা নিয়ে, কি আমরা সত্যি শঙ্কিত কিনা। আমি প্রথমেই সৈয়দ মাহমুদুল্লাহ আপনাকে একটু সংক্ষেপে আলোকপাত করার জন্য অনুরোধ জানাচ্ছি।
আসলে এই পরিস্থিতি একেবারে যাকে বলে টান টান উত্তেজনা সৃষ্টি হয়েছে। উত্তর কোরিয়া একের পর এক পারমাণবিক দূরপাল্লা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, পরীক্ষা করছে, অবশ্য সর্বশেষটি তার ব্যর্থ হয়েছে, কিন্তু তারপর বেশ অনেকগুলি সফলভাবে করেছে এবং জাপানের কাছাকাছি গিয়ে পড়েছে এর আগে কয়েকটি। তো এই নিয়ে সেখানে প্রচন্ড উত্তেজনা। আর আরেকটা কারণ হচ্ছে ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসার পরে তিনি আফগানিস্তান এবং ইরাকে হামলা চালিয়েছেন, সিরিয়া হামলা চালিয়ে সেখানকার একটি বিমান ঘাঁটিতে ওদের অনেক যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আর আফগানিস্তানে অপারমাণবিক সবচেয়ে শক্তিশালী বোমা যাকে তারা বলছে মাদার অফ অল বম্বস, সেটা একটা নিক্ষেপ করে সেখানে তালেবান এবং আইএসআই এর কিছু লোকজন মারা গেছে বলে তারা দাবি করছে। তো মোটামুটি ওই সমস্ত কারণে লোক ভয় পাচ্ছে যে এতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র যে শৈথিল্য না হলে অন্তত সংযম দেখিয়েছেন উত্তর কোরিয়ার ব্যাপারে, তাদের এই সমস্ত নিউক্লিয়ার অস্ত্র নিয়ে তাদের কাজ, তাদের পরীক্ষা নিরীক্ষা, এখনকার সরকার, ভাইস প্রেসিডেন্ট সেখানে গিয়ে মাত্র দুদিন আগে বলেছেন আমাদের সংযমের নীতি থেকে আমরা এখন সরে দাঁড়াবো, একটি কথা। দুই নম্বর, প্রেসিডেন্ট ট্রাম্প কঠোর ভাবে বলেছেন তিনি আর উত্তর কোরিয়াকে চান্স দিতে চান না, এবং সম্প্রতি যখন চীনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফর করেছেন তাকে বলে দিয়েছেন আপনারা তাকে সংযত করার চেষ্টা করুন উত্তর কোরিয়াকে, নতুবা দরকার হলে আমরা নিজেরাই ব্যবস্থা নেব। তো এই সমস্ত কারণে বেশ টান টান উত্তেজনা যাকে বলে সেটা হচ্ছে। এবং সর্বশেষ একটি, এক সেকেন্ড বলি আমি শেষ করছি, সেটা হচ্ছে বিবিসির সাথে এক সাক্ষাৎকারে উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী হুমকি দিয়ে বলেছেন আমরা প্রতি সপ্তাহে একটি করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবো এবং আমরা যদি মনে করি যুক্তরাষ্ট্র আমাদের উপর আক্রমণ করবে তাই এরকম মানে ধারণা করলেই আমরা পাল্টা পারমাণবিক হামলা চালাবো যুক্তরাষ্ট্রের উপরে। তো ফলে তারা যদি ভীত হয়ে পড়ে, হঠাৎ আতঙ্কগ্রস্ত হয়ে মনে করে যে তাদের উপর হামলা চালানো হতে যাচ্ছে, তাহলে তারা অকস্মাৎ যে কি ব্যবস্থা নিয়ে বসে সেটার কারণে একটা বিশেষ আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং চীন উভয় পক্ষকে সংযত থাকার জন্য আবেদন জানিয়েছে এবং সর্বশেষ স্টেটমেন্টে বলেছে উত্তর কোরিয়ার এই সমস্ত কার্যকলাপে তারা নিজেরাই উৎকণ্ঠিত উদ্বিগ্ন।
ধন্যবাদ আপনাকে। আমি শাফকাত মনির, আপনি কিছু যোগ করবেন সৈয়দ মাহমুদুল্লাহ যে বিষয়টি বললেন এতক্ষণ?
জি, উনিও তো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন। আমি শুধু এটাই ওনার সাথে যোগ করতে চাই যে কোরীয় উপদ্বীপে বর্তমানে যে টান উত্তেজনা, তা শুধুমাত্র কোরীয় উপদ্বীপের জন্য নয়, তথা সমগ্র এশিয়া প্যাসিফিকের নিরাপত্তার জন্য একটি বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে। আজই মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ্লোম্যাট সাময়িকীতে একটি নিবন্ধ বেরিয়েছে, সেখানে বলা হয়েছে যে দ্বিতীয় কোরীয় উপদ্বীপের যুদ্ধ কিরকম হতে পারে। তো এটা একটা সিনারিও পিস, যেখানে বিভিন্ন রকম সিনারিও দিয়ে বিশ্লেষণ করা হয়েছে এবং সেখানে যে তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে সেটা যদি আমরা দেখি, তাতে আসলে শিউরে উঠতে হয়। এখানে বলা হয়েছে যে যদি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার উপরে কোনো হামলা করে বা সেখানে যদি যুদ্ধ সংঘটিত হয়, তাহলে প্রথম 3 মাস অর্থাৎ 90 দিনের মধ্যে, আমি কোট করছি এখানে, 2 লাখ থেকে 3 লাখ দক্ষিণ কোরীয় এবং মার্কিন সামরিক ক্যাজুয়ালটি হতে পারে প্রথম 90 দিনের মধ্যে এবং লক্ষাধিক বেসামরিক ব্যক্তি হতাহত হতে পারেন। অতএব আমরা এর মাধ্যমে উপলব্ধি করতে পারছি যে সমস্যার ব্যাপকতাটা কতটুকু। উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক তথা রাসায়নিক বিভিন্ন অস্ত্রের ভান্ডার রয়েছে। এখানে পারমাণবিক হুমকিটা যদিও অত্যন্ত ব্যাপক, বাট যদি আমরা শুধুমাত্র তাদের হাতে যে রাসায়নিক যে ধরনের অস্ত্র রয়েছে, যেমন সারিন নার্ভ গ্যাস, ভিএক্স নার্ভ এজেন্ট, মাস্টার্ড গ্যাস, এগুলোরও যদি তারা প্রয়োগ চালায় বা এগুলোকে দক্ষিণ কোরিয়ার উপরে হামলা করার সময় যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে, এটা বোঝার কারো বাকি নেই যে কি ধরনের একটি ফলাফল হতে পারে। এই বিষয়ে আমি শুধু এটুকু বলে শেষ করতে চাই যে সমস্যাটা অত্যন্ত ব্যাপক এবং আমাদেরকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন সামনে কি হতে যাচ্ছে। তার সাথে আমাদের এও মনে রাখতে হবে যে দক্ষিণ কোরিয়ায় কিন্তু বেশ কিছু সংখ্যক বাংলাদেশী নাগরিকের বসবাস, সেখানে বেশ কিছু বাংলাদেশী নাগরিক তারা সেখানে কর্মসংস্থানের জন্য সেখানে গমন করেছেন, অতএব তাদের নিরাপত্তার বিষয়ে আমাদের শঙ্কিত হবার কারণ রয়েছে।
আমাদের সঙ্গে শ্রোতারা আজকে যোগ দিয়েছেন এই বিষয়ে মন্তব্য প্রশ্ন করার জন্য। একজন শ্রোতা লাইনে আছেন, তার সঙ্গে তার প্রশ্ন শুনে তারপরে আমরা আলোচনায় আসতে চাই। বাংলাদেশ থেকে জাহিদুল ইসলাম, হ্যালো।
বর্তমান বিশ্বে মুসলমানদের উপর নানাভাবে বিভিন্ন রাষ্ট্রকে অবিচেষ্টা করছে বিধ্বস্ত যুদ্ধবিধ্বস্ত কর্মতৎপরতা, এর পিছনে অবশ্যই মনে হয় পরাশক্তি রাষ্ট্রগুলো জড়িত। আমার প্রশ্ন হচ্ছে প্যানেলের কাছে যে কিভাবে এই যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রগুলোকে যুদ্ধোন্মুখ অবস্থা থেকে মুক্ত করা যায়।
ধন্যবাদ জাহিদুল ইসলাম। আসলে পরাশক্তি বলতে এই মুহূর্তে অনেকেই বলছেন যে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তাদের স্নায়ুযুদ্ধের কারণে, দ্বন্দ্বের কারণেই নিরাপত্তায় বেশি পড়েছে মানুষ, পৃথিবীর মানুষ। জাহিদুল ইসলামের এই প্রশ্নে সৈয়দ মাহমুদুল্লাহ আপনি কি কিভাবে অ্যাড্রেস করবেন?
আমাদের মূল প্রশ্ন থেকে একটু বিষয় আলোচ্য বিষয় থেকে একটু ভিন্ন, কিন্তু তারপরও যে মধ্যপ্রাচ্যে যে মুসলিম অধ্যুষিত এলাকায়, কিন্তু সেখানে অন্য রাষ্ট্রগুলো একেবারে কেবল মুসলমান বলে তাদের উপরে আক্রমণ করছে, এভাবে ধারণা করা আমার পক্ষে কঠিন হচ্ছে, আমি তা মনে করছি না। সেটা মধ্যপ্রাচ্যে নানা কারণে দীর্ঘদিন থেকে উত্তেজনা বিরাজ করছে, উত্তেজনা সৃষ্টি হয়েছে, কখনো কখনো মনে হতেই পারে তাদের কর্মকলাপে যারা তারা ওই এলাকাকে বিশেষ ভাবে তাদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, কিন্তু সেটা তারা মুসলমান বলে তা আমার মনে হচ্ছে না। বরং এখন এই ওই সমস্ত যুদ্ধের কারণে প্রতিক্রিয়া এবং যে মনোভাব এই প্রশ্ন থেকে বেরিয়ে এসছে, এই ধরনের মনোভাবের হতো কারণে এই যে বিশ্বব্যাপী কিছু সংখ্যক মুসলিম সন্ত্রাসী যে কর্মকাণ্ড চালাচ্ছে তাদের নিজের এলাকায় এবং পশ্চিমা জগতে এবং আমাদের দেশ সহ বিভিন্ন দেশে, এর কারণে বরং আমাদের মুসলমানদের ক্ষতি হচ্ছে, ইসলাম ধর্মের ইমেজ নষ্ট হচ্ছে, ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এক ধরনের এক্সট্রিমিজম স্প্রেড করছে, ফলে আমাদেরকে এই ধরনের চিন্তা থেকে সরে আসতে হবে। হ্যাঁ, সত্যি যদি আমরা মনে করি এবং তারপর তথ্যভিত্তিক প্রমাণ থেকে আমাদের কাছে আমরা এইসব অভিযোগ উত্থাপন করব, কিন্তু একই সঙ্গে একই নিঃশ্বাসে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা যেন ভুল ধারণার বশবর্তী হয়ে এই সমস্ত সিচুয়েশনকে আরো খারাপের দিকে নিয়ে না যাই আমাদের এই ব্যাখ্যা দ্বারা, আমাদের কর্মকাণ্ড দ্বারা।
ধন্যবাদ। শাফকাত মনির কিছু বলবেন?
জনাব মাহমুদুল্লাহ অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ এবং ব্যাখ্যা করেছেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। এই ধরনের ষড়যন্ত্র তত্ত্বমূলক চিন্তাভাবনা যে পরাশক্তিগুলো বা বিশ্বের ক্ষমতাধর দেশগুলো প্রতিনিয়তই শুধুমাত্র মুসলিম অধ্যুষিত দেশগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত, এ ধরনের চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং সে সাথে এটাও মানতে হবে যে তথাকথিত ইসলামিক স্টেট, আল কায়দা এবং অন্যান্য যে জঙ্গি এবং উগ্রপন্থী সংগঠনগুলো আছে, তারা যে সংঘাতের মাধ্যমে বেসামরিক নাগরিকদের উপরে হামলা করার মাধ্যমে এবং পৃথিবীর বিভিন্ন দেশে ত্রাস এবং আতঙ্কের সঞ্চারের মাধ্যমে তারা যে ক্ষতি করছে, এবং তাদের এই ধরনের অপকর্মের কারণে বিশ্বের তথা সমগ্র মুসলিম বিশ্বের উপরে যে ধরনের তারা কালিমা লেপন করছে, সে বিষয়ে বরং আমাদের সোচ্চার হওয়া উচিত।
আরেকজন শ্রোতা লাইনে আছেন। হ্যালো,
সালাম আলাইকুম। আমার নাম রফিকুল হক, আমি ফ্লোরিডাতে বসবাসকারী একজন বাংলাদেশী আমেরিকান নাগরিক। বর্তমানে যে যুদ্ধ ভাব চলছে আমেরিকার সাথে নর্থ কোরিয়ার যে সম্পর্ক এখন এবং যে আক্রমণাত্মক মনোভাব, সেটা আমরা খুব উদ্বিগ্ন। আর যদি আমেরিকা নর্থ কোরিয়াকে আক্রমণী করে, তাহলে সেক্ষেত্রে রাশিয়ার কি ভূমিকা হবে এবং রাশিয়া আমেরিকার পক্ষে যাবে কিনা, এবং আমরা এই দুশ্চিন্তায় ভুগছি এবং আমাদের যে সমস্যাটা সৃষ্টি হবে এরপরে, এবং এটা যে একটা মারাত্মক বিশ্বযুদ্ধের পরিণতি ঘটাবে কিনা সে বিষয়ে আমরা খুব উদ্বিগ্ন। আমি আলোচকদের কাছে একটা প্রশ্ন করতে চাই, বর্তমান এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কতখানি, এটা আমেরিকার বিপক্ষে না পক্ষে, এটা নিয়ে একটা বেশ আমাদের সন্দেহ আছে। কারণ দুইটি পারমাণবিক শক্তি যদি এইরকম একটা যুদ্ধে লিপ্ত হয়, সেক্ষেত্রে প্রচুর জানমালের ক্ষয়ক্ষতি হবে, সেই মানবতার ক্ষতিটুকু আমরা গ্রহণ করতে পারবো কিনা, এবং পার্শ্ববর্তী দেশে প্রভাবটা কতখানি পড়বে এবং বিশ্বে অর্থনৈতিক প্রভাবটা কি পড়বে, এটাও ভেবে দেখার বিষয়।
জি, এই নিয়েই দেখি আমরা আলোচকরা কি বলেন। ধন্যবাদ রফিকুল হক আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার রফিকুল হকের তো অনেকগুলো প্রশ্ন আসলে, যে রাশিয়া কোন পক্ষে যাবে, যুক্তরাষ্ট্রের কতটা লাভ ক্ষতি হবে, উত্তর কোরিয়াকে আদৌ আক্রমণ করা হবে কিনা সেটাও নিশ্চিত নয়, বা যুদ্ধ হবে কিনা সেটাও নিশ্চিত নয়। কিন্তু রফিকুল হক প্রশ্ন করেছেন তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও করেছেন, সেটা লাগে কিনা, কিভাবে বিশ্লেষণ করবেন?
তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে এই ধরনের একটা আশঙ্কা বেশ কিছুদিন থেকেই, এখন এই এইসব নর্থ কোরিয়ার সাথে এটার আগে থেকেও, যে মুসলিম নামধারী সন্ত্রাসীদের কর্মকাণ্ডের ফলে পশ্চিমা শক্তিগুলো ওই এলাকায় সামরিক আক্রমণ বাড়াতে পারে এবং তার কারণে পাল্টা উল্টো পাল্টা আক্রমণ হতে পারে, ইসরায়েল এবং ইরান জড়িয়ে যেতে পারে, এই ধরনের নানা সিনারিও তৈরি করে তৃতীয় বিশ্বযুদ্ধের কথাবার্তা বলা হচ্ছে বেশ কিছুদিন ধরে। কিন্তু এখন এই নর্থ কোরিয়ার কারণে এই কথাটি আবার নূতন করে বলিষ্ঠ হয়ে উঠেছে, এই ধরনের ধারণা বা এই যে আলোচনা। আমার নিজের ধারণা যে কোন দেশই আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাতে চায় না, কারণ সেটা সারা বিশ্বের জন্য, তাদের নিজেদের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর হবে, তাদেরকে সর্বনাশের পথে নিয়ে যাবে, ফলে ওটার মানে সীমিত থাকবে না। তৃতীয় বিশ্বযুদ্ধ এই পারমাণবিক যুগে সীমিত থাকবে এটা ধারণা করা মুশকিল এক, কিন্তু একটা আশঙ্কার ক্ষতি হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ পারমাণবিক অস্ত্র ব্যবহার না করেও কনভেনশনাল ওয়েপন দিয়ে যুদ্ধ হতে পারে কিনা, কথা হচ্ছে সেটা একটা দিক বিবেচনা করার আছে, তারা অনেক দেশ যুদ্ধে জড়িয়ে গেল, তারা কনভেনশনাল অস্ত্র ব্যবহার করলো, কিন্তু সেটা মনে হয় না যদি সেরকম হয় তাহলে উত্তর কোরিয়া তাদের সবচেয়ে খারাপ অস্ত্রগুলো ধ্বংসাত্মক অস্ত্রগুলো ব্যবহার করবে, যে কথা জনাব সাফকাত মনি অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করে বলেছেন, তাদের রিজার্ভে প্রচুর এই ধরনের রাসায়নিক অস্ত্র আছে সেগুলো তারা ব্যবহার করতে পারে, আর নিউক্লিয়ার বা অ্যাটমিক যদি কোনো অস্ত্র তাদের সত্যিই থাকে, ডেলিভারি করার ক্ষমতা তাদের যদি অর্জিত হয়েই থাকে, তারা আমেরিকা না পৌঁছাক তারা দক্ষিণ কোরিয়াকে সর্বনাশ করে দেবে,
জাপানকে আঘাত করতে পারবে, বর্ডারের
কাছে একেবারেই কাছে। তো ফলে নানা কারণে আশঙ্কার কারণ আছে, আর রাশার ভূমিকা নিয়ে সেটা যে প্রশ্ন তিনি করেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে রাশার যে সম্পর্ক সেটা মোটেই সুখকর নয়, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসার পরে সে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হবে বলে, উত্তেজনা মুক্ত হবে বলে অনেকে আশা করেছিলেন, কিন্তু আমেরিকার যে মিলিটারি এস্টাবলিশমেন্ট তাদের যে ধারণা সেটা হচ্ছে রাশিয়া আসলেই আমেরিকার একটি বৈরী অবস্থানে আছে, অবস্থান নিয়েছে এবং যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের স্বার্থ বিরোধী একের পর এক কর্মকাণ্ড নিয়ে চলেছে, ফলে এই এই তাদেরকে মোকাবেলা করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত ধারণা যাই থাক না কেন, তার উপদেষ্টারা সবাই মিলে যে অবস্থান নেবেন তারপরে সেটাই রাশিয়া বিবেচনায় নেবে এবং সেটা নিয়ে রাশিয়া পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করবে, কিন্তু অ্যাগেইন আমি বলবো যে বিশ্বযুদ্ধ এড়িয়ে যাওয়ার জন্য রাশিয়া চায়না যুক্তরাষ্ট্র সকলের সামরিক এবং অসামরিক বিশেষজ্ঞরা ব্যক্তিরা নেতারা চেষ্টা করবেন বলে আমার ধারণা। আমার ভয় কেবল উত্তর কোরিয়া যদি হঠাৎ করে ভীত সন্ত্রস্ত হয়ে কোনো উল্টো পাল্টা কাজ করে সেটা নিয়ে।
জি ধন্যবাদ শাফকাত মনির, আপনি কি মনে করেন?
জি, উত্তর কোরিয়া কিন্তু বরাবরই সবসময় একটি আনপ্রেডিক্টেবল কোয়ান্টিটি, এবং বিশেষত কিম জং ইল এবং কিম তার পুত্র কিম জং আন এই দুই নেতার আবির্ভাবের পর থেকে উত্তর কোরিয়া সবসময়ই যেটাকে আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় ব্রিঙ্কম্যানশিপ বলা হয়ে থাকে সেটা চালিয়ে আসছে। তারা সবসময় আন্তর্জাতিক সম্প্রদায় তথা দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রভোক করে যাচ্ছে। আমরা কিছু দিন আগেও বা এই সপ্তাহতেই বিভিন্ন রকমের তাদের কাছ থেকে প্রভোকেটিভ বিভিন্ন সংঘাতমূলক এবং খুব অ্যাগ্রেসিভ কিছু কথাবার্তা আমরা তাদের কর্তা ব্যক্তিদের কাছ থেকে শুনেছি, যার ফলে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রশ্নকর্তা বেশ কিছু প্রশ্ন অবতারণা করেছেন এবং
জি জি প্রশ্ন আমি আবার মনে করিয়ে দিই, রাশিয়া কোন পক্ষে যাবে যদি নর্থ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ হয়, যুক্তরাষ্ট্রের লাভ ক্ষতি কি হবে, অর্থনৈতিক এবং মানবিক ক্ষয়ক্ষতি কি হবে, এই এই কয়েকটা বিষয় উনি উল্লেখ করেছেন।
জি, আমি আমি খুব ছোট আকারে সবগুলো প্রশ্ন একটু অ্যাড্রেস করতে চাই। প্রথমত হলো যে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে একটি রীতিমতো একটি ঠান্ডা লড়াই চলছে, এবং আমাদের এর সাথে এও মনে রাখতে হবে যে উত্তর কোরিয়ার সাথে কিন্তু রাশিয়ার অত্যন্ত গভীর একটি সম্পর্ক রয়েছে, সেটা বহু বছরের, সেটা সোভিয়েত ইউনিয়নের আমল থেকে। তো অতএব মার্কিন যুক্তরাষ্ট্র এখন চাইবে যে মস্কো যেন তাদের প্রভাব খাটিয়ে বা তাদের ইনফ্লুয়েন্স ইউজ করে উত্তর কোরিয়ার কে বোঝানোর চেষ্টা করে যাতে কোরীয় উপদ্বীপের উত্তেজনার প্রশমন ঘটে। তবে মস্কো সেটা করবে কিনা এবং এখানে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে যে ঠান্ডা লড়াই চলছে তার কি ধরনের প্রভাব পড়বে এই ক্রাইসিস এর উপরে সেটা একটু ভেবে দেখার বিষয়। প্রশ্নকর্তা অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন, এখানে অর্থনৈতিক কি ধরনের সমস্যা দেখা দিতে পারে। আই থিঙ্ক অর্থনৈতিক যে ইম্প্যাক্ট তার ব্যাপকতাটা কিন্তু বিশাল, কারণ দক্ষিণ কোরিয়া এবং জাপান দুটোই কিন্তু এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে বৃহৎ অর্থনৈতিক গুলোর মধ্যে দুটো অর্থনীতি, এবং দক্ষিণ কোরিয়ার উপরে যদি হামলা হয় তার ফলে বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারে যে ইম্প্যাক্ট হবে, দক্ষিণ কোরিয়ার ইন্ডাস্ট্রি এবং ইকোনমির উপর যে ইম্প্যাক্ট হবে তথা জাপানের উপরে যে ধরনের ইম্প্যাক্ট হবে সেটা আসলে ভাবাটাও এখন খুব কঠিন, কি ধরনের একটা ব্যাপক প্রভাবের উপরে পড়তে পারে। আমরা চীনের পক্ষ থেকে বিভিন্ন রকম ওয়ার্নিং দেখেছি, চীন চাইছে সিচুয়েশনটাকে ম্যানেজ করতে, উত্তেজনা প্রশমন ঘটাতে, কতখানি তারা সক্ষম হবে তাদের প্রভাব খাটিয়ে উত্তর কোরিয়ার উপরে সেটা এখনো বলা মুশকিল। তবে আমি আবারও বলতে চাই যে মানবিকভাবে অর্থনৈতিকভাবে এবং সব দিক থেকে বিচার করলে কোরীয় উপদ্বীপে যদি কোনো যুদ্ধের অবতারণা ঘটে তা বিপর্যয় ছাড়া আর কিছু হবে না বইকি।
তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো আশঙ্কার কথা আপনার কি মনে হয়?
দেখুন, যখনই এই ধরনের একটি ফ্ল্যাশ পয়েন্টের যুদ্ধের দেখা দেয়, তখন সেটা কিভাবে এসকেলেট করবে, কিভাবে সেটা ছড়িয়ে পড়বে, আর কোন কোন দেশ এই যুদ্ধের মধ্যে ঢুকে যেতে পারে বা এই যুদ্ধের প্রভাব আর কোন কোন দেশের উপরে পড়তে পারে, সেটা কিন্তু এই মুহূর্তে প্রেডিক্ট করাটা খুব ডিফিকাল্ট। তাই যদিও বিশ্বযুদ্ধের কথাটা আমি এখনো ওই দিকে যেতে চাচ্ছি না, বাট আমি যারা মাহমুদুল্লাহ যে আশঙ্কাটা ব্যক্ত করেছেন সেই আশঙ্কা আমিও ব্যক্ত করতে চাই যে বিশ্ব রাজনীতিতে তথা বিশ্ব ভূ রাজনীতিতে তথা এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা